শেখ আহমেদ মুসা জিবরিলে তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফা সৌজন্যে।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লেখক দ্বিতীয় অধ্যায়ে শুরু করেছেন এইভাবে, জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত বর্ষণ করুক। নারী ও পুরুষ প্রত্যেক মুসলিমের একান্ত দায়িত্ব ও কর্তব্য হল এই তিনটি বিষয় সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী আমল করা। اعلم رحمك الله أنه يجب على كل مسلم ومسلمة تعلم هذه المسائل الثلاث وعمل بهن. প্রথম অধ্যায়ের মতো তৃতীয় অধ্যায়ও লেখক শুরু করেছেন اعلم رحمك الله দিয়ে। অবশ্য এখানে একটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটি হল লেখক এখানে আলাদা করে নারী ও পুরুষের কথা বলেছেন। কেন তিনি তা বললেন? কেন তিনি মুসলিমিন ওয়া মুসলিমাহ বললেন? মূলত বক্তব্যকে আরও শক্তিশালী করার জন্য এখানে আলাদা আলাদাভাবে নারী ও পুরুষের কথা বলা হয়েছে। আরবি সাহিত্যে এবং অবশ্যই আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ নিদর্শন আল কোরআনে পুরুষকে সম্বোধন করে কোনো কথা বলা হলে সেটি নারীর জন্যও প্রযোজ্য হয়, যদি না স্পষ্ট ভাষায় বলে দেয়া হয় যে এটি শুধু পুরুষদের জন্য। আরেকটু সহজ করে বলি, আরবিতে যখন শুধু পুরুষকে সম্বোধন করা হয়, নারী ও পুরুষ উভয়কেই বোঝানো হয়, আলাদা আলাদাভাবে সম্বোধন করার প্রয়োজন হয় না। পুরুষকে সম্বোধন করা হলে সেটার মাধ্যমে নারীদের সম্বোধন করাও বোঝায়, যদি না নির্দিষ্ট করে বলে দেয়া হয় যে এখানে শুধু পুরুষদের সম্বোধন করা হচ্ছে। তাই বক্তব্যকে আরও শক্তিশালী করার জন্য লেখক এখানে আলাদা আলাদাভাবে নারী ও পুরুষের কথা বলেছেন। এর মাধ্যমে তিনি বলছেন প্রত্যেক মুসলিম নারী এবং প্রত্যেক মুসলিম পুরুষের এই তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। কাজেই তিনটি কাজের মধ্যে প্রথম কাজ হল দুই কালেমার ঘোষণা, দ্বিতীয় কাজ হল সেই ঘোষণা অনুযায়ী আমল করা। কালেমা অনুযায়ী আমল করার অর্থ কী? এর অর্থ হল ইলম অর্জন করা, সুনির্দিষ্ট বিশ্বাস স্থাপন করা, আন্তরিকতা, আত্মসমর্পণ, আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসা, সত্যবাদিতা এবং মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর আইন মেনে চলা এবং সে অনুযায়ী আনুগত্য করা। তৃতীয় কাজ হল এমন সকল কাজ থেকে বিরত থাকা যা মানুষের ঈমানকে বিনষ্ট করে দেয় এবং তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। এই তিনটি বিষয়ের কোনো একটি অনুপস্থিত থাকলেই ওই ব্যক্তিকে আর মুসলিম বলা যাবে না। বোঝা গিয়েছে? ইসলামে প্রবেশের দরজা কিন্তু একটি, কিন্তু ইসলাম থেকে বের হওয়ার দরজা কিন্তু অনেক। যেমন ধরুন অজু, নানা কারণে কিন্তু অজু নষ্ট হয়ে যেতে পারে, তেমনিভাবে এমন অনেক কাজ আছে যার মাধ্যমে ঈমান বিনষ্ট হয়ে যেতে পারে। কাজেই এই ব্যাপারগুলো খুব গুরুত্বের সাথে নিতে হবে। যেই ব্যক্তি ঈমান আনার পর ইসলাম থেকে বের হয়ে যায় তাকে বলা হয় মুরতাদ, আর মুমিন ব্যক্তির ইসলাম ত্যাগ করে কাফিরে পরিণত হওয়াকে বলা হয় রিদ্দা। অর্থাৎ ঈমান ত্যাগ করার কাজটাকে বলা হয় রিদ্দা, আর যে রিদ্দা করে তাকে বলা হয় মুরতাদ। আবার একজন ইহুদি বা খ্রিস্টান যে একদম ছোট থেকেই কুফরের উপর বড় হয়েছে, যে কোনো সময় মুসলিম ছিল না, সেও কিন্তু কাফির, তবে তাকে বলা হয় কাফির আসলি। মুরতাদ এবং কাফির আসলি উভয়ই কিন্তু কাফির, তবে ফিকহের কিতাবাদিতে এই দুই ধরনের কাফিরের বিধানের ব্যাপারে ভিন্নতা এসেছে। তো লেখক এখানে বলছেন ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ। এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে, লেখক এখানে যে কাজগুলোর কথা বললেন সেগুলো শুধু মুসলিমদের জন্যই প্রযোজ্য নাকি কাফিরদের জন্যও প্রযোজ্য হবে? তারা কি বক্তব্যের আওতাভুক্ত হবে না? ইসলামের যেসব মৌলিক বিষয় আছে সেগুলো কাফিরদের জন্যও প্রযোজ্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ নিয়ে আলিমগণের মধ্যে কোনো মত পার্থক্যও নেই। যেমন ইসলাম সমগ্র মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান করে, এটা কাফিরদের জন্যও প্রযোজ্য। যারা এই দুনিয়াতে তাওহীদের আহ্বানে সাড়া দেবে না তাদেরকে আখিরাতে শাস্তি পেতে হবে। কিন্তু লেখক এখানে শুধুমাত্র মুসলিমদের কথা বলেছেন, কারণ এই পুস্তিকাটি লেখা হয়েছে শুধু মুসলিমদের জন্য। সাধারণভাবে তাওহীদের আহ্বান মুসলিম ও কাফির সকলের জন্যই প্রযোজ্য। ইসলামের মৌলিক বা প্রাইমারি বিষয়গুলো কাফিরদের জন্য প্রযোজ্য, কিন্তু যেগুলো সেকেন্ডারি বিষয়, অর্থাৎ যেমন একজন মানুষ ইসলাম গ্রহণ করার পর যে বিষয়গুলো আসে সেগুলো কাফিরদের জন্য প্রযোজ্য হবে কি না তা নিয়ে মত পার্থক্য আছে। কেউ বলেছেন হ্যাঁ প্রযোজ্য হবে, আবার কেউ বলেছেন প্রযোজ্য হবে না। যদিও এই বিষয়ে মত পার্থক্য আছে, তবে আমি মনে করি এই ব্যাপারে সারমর্ম হলো এই ধরনের সেকেন্ডারি বিষয়গুলোর মধ্যে কিছু ক্ষেত্রে কাফিরদের উদ্দেশ্য করে বলা হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের উদ্দেশ্য করে বলা হয়নি। যেমন একজন মুসলিম যখন কাফিরদের কাছে ইসলামের দাওয়াহ নিয়ে যায়, তখন সে তাদেরকে সলাহ, হজ এর মতো কিছু বিষয় শেখাতে পারে, তাদেরকে আদাব শেখাতে পারে। হতে পারে যে বিষয়গুলো জানার কারণে কোনো কাফিরের অন্তর ইসলামের প্রতি ঝুঁকে পড়বে। এ কারণেই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনে পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা শেখাতে বলেছিলেন তার মধ্যে এরকম অনেক বিষয় ছিল। আবার দেখুন, যেসব ব্যাপারে কাফিররা শাস্তিপ্রাপ্ত হবে এমন বিষয়ও তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে। দুটি মতের মধ্যে এই ব্যাপারে এটিই সঠিক মত, অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেগুলো সেকেন্ডারি, যেগুলো ইসলাম গ্রহণ করার পরে আসে, তবে এগুলো মেনে না নিলে, পালন না করলে শাস্তি হবে। যেমন এই আয়াতটি লক্ষ্য করুন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাঈদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন।
তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? তারা বলবে, আমরা তো নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য দিতাম না, আর আমরা বেহুদা আলাপে মগ্ন থাকতাম, আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম, অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করল। এই লোকগুলো যখন জাহান্নামে যাবে তখন তাদের কি প্রশ্ন করা হবে? তোমাদের কেন এই বেদনাদায়ক পরিণতি বরণ করতে হলো? কেন তোমরা জাহান্নামের বাসিন্দা হলে? তখন তারা জবাব দেবে, আমরা তো সলাত আদায় করতাম না, জাকাতও দিতাম না, মিথ্যাচার করতাম, বেহুদা কথাবার্তায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম, এই কারণে আজ আমরা জাহান্নামী। দেখুন, এখানে যে বিষয়গুলোর কথা আসছে সেগুলোর কিছু কিছু কিন্তু সেকেন্ডারি বিষয়, তবুও কিন্তু এই বিষয়গুলোর ব্যাপারে তাদেরকে বলা হচ্ছে। এবং এই আয়াতে কাফিরদের কথায় যে বলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারি আয়াতের এই অংশ থেকে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম। অর্থাৎ এখানে এমন মানুষদের কথা বলা হচ্ছে যারা আখিরাতকে অস্বীকার করত, আর যে আখিরাতকে অস্বীকার করবে সেই তো কাফির। কাজেই সুস্পষ্ট কোরআন থেকে আমরা জানতে পারছি যে এই ব্যক্তিদের জাহান্নামে এমন কিছু বিষয়ের কারণে শাস্তি দেওয়া হবে যেগুলো ইসলামের সেকেন্ডারি বিষয়। তাহলে কি বোঝা গেল, এমন কিছু সেকেন্ডারি বিষয় কিন্তু আছে যেগুলোর ক্ষেত্রে কাফিরদের উদ্দেশ্য করা হয়েছে, অন্যদিকে এমন কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে কাফিররা তার আওতাভুক্ত না। যেমন ধরুন ইসলামের বিস্তারিত জ্ঞান, এটা কাফিরদের জন্য প্রযোজ্য না, একজন কাফির হজে যেতে বাধ্য না। আমরা কিন্তু কাফিরদের হজ করতেও বলি না, আমরা কাফিরদের সলাত আদায় করতেও বলি না, কারণ সলাত গৃহীত হওয়ার চাবি হল শাহাদাহ, তাওহীদের সাক্ষ্য হল ঈমান। ঈমান আনার আগে কেউ যতই সলাত আদায় করুক না কেন তা গ্রহণ করা হবে না। যেহেতু একজন কাফিরের মধ্যে ঈমান নেই, তাই এই কথা তার জন্য প্রযোজ্য না। এবার আমরা আলোচনা করব তাওহীদ আর রুবুবিয়াহ নিয়ে। লেখক বলছেন, আল উলা আন্নাল্লাহ খালাকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন। এটা হলো প্রথম বিষয় যা আমাদের বুঝতে হবে। এই বিষয়টি নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টি করেছেন এই বিষয়ে কোরআন ও হাদিসে অনেক দলিল আছে। একই সাথে মানুষ তার বুদ্ধি ও চিন্তার ক্ষমতা ব্যবহার করেও এই সত্য বুঝতে পারে। এই বিষয়ে আসলে এত বেশি সংখ্যক আয়াত আছে যে সবগুলো আলোচনা করতে গেলে মাসের পর মাস লেগে যাবে, তবুও আলোচনা শেষ হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারিল আয়াতিল লিল উলিল আলবাব, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য। তিনি আরও বলেছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছো সবাইকেই সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা, তিনি বলেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে, তারপর নির্ধারণ করেছেন একটি কাল। লক্ষ্য করুন, এই আয়াতে ব্যবহৃত আজালা শব্দটির অর্থ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি সময় নির্দিষ্ট করে দিয়েছেন, আপনার আয়ু নির্ধারণ করে দিয়েছেন, আপনার আয়ুর একটা নির্দিষ্ট অংশ বাকি আছে। আপনি হয়তো আর ২০ বছর, ৫০ বছর, ২ মাস
অথবা এক বছরই বাঁচবেন, এটাই হলো আজালা। তিনি বলেছেন, ওয়ালাকদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার ও অবয়ব তৈরি করেছি, অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। এই আয়াতে মানুষ সৃষ্টির একদম শুরুর সময়কার কথা এসেছে, বিশেষ করে আমাদের পিতা আদম আলাইহিসসালাতুয়াসসালামের কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ালাকদ খালাকনাল ইনসানা মিন সলসলিম মিন হামামিম মাসনুন, আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে। আবার আল্লাহ নিদর্শন সম্পর্কেও আলোচনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ। খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, সূরা আর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির ন্যায়। এরকম অসংখ্য আয়াত রয়েছে। সূরা আজ-জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা। ইরশাদ হচ্ছে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা। সমগ্র কুরআন জুড়ে এরকম অসংখ্য আয়াত এসেছে। আমরা আপাতত এখানেই থামছি। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, এই বিষয়টি যে কতটা স্পষ্ট তার একটি উদাহরণ দেই। মক্কার মুশরিকরা ছিল চরম অহংকারী, তাদের অহংকারের কোনো সীমা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াহ তারা ফিরিয়ে দিয়েছিল, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, তাকে হুমকি ধামকি দিয়েছিল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারকে হাত তোলার স্পর্ধাও দেখিয়েছিল। সাহাবিদের উপরও তারা অনেক অত্যাচার নির্যাতন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের কষ্ট দেওয়ার কোনো সুযোগ পেলে সেটা তারা লুফে নিত। কিন্তু এই চরম উদ্ধত, চরম অহংকারী, নিকৃষ্ট মুশরিকরাও একথা বিশ্বাস করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা। আল্লাহ কোরআনের পাঁচটি জায়গায় এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসাখখারাস শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে এবং চন্দ্র ও সূর্যকে কে কর্মে নিয়োজিত করেছেন, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে? সূরা লুকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সূরা আয-যুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন, তার অবশ্যই বলবে আল্লাহ। আল্লাহ তাআলা সূরা যুখরুফে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, আর আপনি যদি জিজ্ঞাসা করেন আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তার অবশ্যই বলবে মহাপরাক্রমশালী সর্বজ্ঞই কেবল এগুলো সৃষ্টি করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তার অবশ্যই বলবে আল্লাহ, তবু তারা কিভাবে বিমুখ হয়। অর্থাৎ মক্কার মুশরিকদেরকে যখন সৃষ্টিকর্তার ব্যাপারে প্রশ্ন করা হতো, তখন তারা জবাব দিত যে আল্লাহ ই হলেন সব কিছুর সৃষ্টিকর্তা। শুধু তাই না, সূরা যুখরুফের একটি আয়াতে আমরা দেখেছি যে তারা আল্লাহর গুণবাচক কিছু নামের উপরও ঈমান এনেছিল, কারণ তারা বলেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, আর আপনি যদি জিজ্ঞাসা করেন আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তার অবশ্যই বলবে মহাপরাক্রমশালী সর্বজ্ঞই কেবল এগুলো সৃষ্টি করেছেন। তারা আল্লাহকে এখানে সম্বোধন করেছে আল আজিজ ও আল আলিম নামে। আল আজিজ অর্থ মহাপরাক্রমশালী এবং আল আলিম অর্থ সর্বজ্ঞ। তার মানে এই মুশরিকদের মধ্যেও এক অর্থে আসমা ওয়া সিফাতের উপরও কিছুটা বিশ্বাস ছিল। সাধারণত আল্লাহর গুণবাচক নাম সম্পন্ন আয়াতগুলো ঈমানকে জোরদার করে। আল্লাহর কালাম মানুষের মনে মুহূর্তের মধ্যে কী যে আলোড়ন তুলতে পারে তা নিয়ে অত্যন্ত চমৎকার একটি ঘটনা এসেছে সহিহ আল বুখারিতে। জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে কুরআন তিলাওয়াত করছিলেন। যুদ্ধবন্দীদের সাথে থাকা জুবাইর রাদিয়াল্লাহু আনহু মন্ত্রমুগ্ধ হয়ে তা শুনছিলেন। সূরা আত-তূর থেকে তিলাওয়াত করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে পৌঁছলেন। أم خلق من غير شيء أم هم الخالقون أم خلق السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون
তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারাই স্রষ্টা? তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না। আপনার রবের গুপ্ত ভাণ্ডার কি তাদের কাছে আছে না তারা সব কিছুই নিয়ন্ত্রণকারী? জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত শোনামাত্র আমার অন্তর গলে গেল। আমার অন্তরে তখন প্রথমবারের মতো ঈমান বাসা বাঁধল। সুবহানাল্লাহ, আল্লাহর কালামের কি অসাধারণ শক্তি! রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছেন এমন চরম অবিশ্বাসী লোকের অন্তরে ঈমান বসে গেল শুধু একটি আয়াত শুনে। ঘোরতর শত্রু মুহূর্তের মধ্যে শত্রুতা ভুলে একনিষ্ঠ সাহাবিতে পরিণত হলেন। এখানে আমরা আরেকটি হাদিসের দিকে তাকাতে পারি। এই ঘটনাটি বর্ণনা করেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। একটা সময় ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার ব্যাপারে সাহাবীদের নিষেধ বা নিরুৎসাহিত করা হয়েছিল। উপযুক্ত কারণ বা প্রয়োজন ছাড়া প্রশ্ন করা হলে এমন অনেক বিষয় হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যা পূর্বে হারাম ছিল না। প্রশ্ন না করলে সেটা জায়েজ থাকত, এই কারণে সাহাবীরা পারতপক্ষে প্রশ্ন করতেন না। এমন অবস্থায় মদিনার বাইরে থেকে একদিন এক বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে শুরু করল। সাধারণত বেদুইনরা ছিল নিরস কাঠখোট্টা স্বভাবের। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আকপিছ না ভেবেই সরাসরি প্রশ্ন করা শুরু করত। সাহাবীরা এতে খুশিই হতেন, কারণ বেদুইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তারা নতুন নতুন বিষয় শিখতে পারতেন। তো এ বেদুইনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে কিনা সেটা যাচাই করতে চাচ্ছিল। তার কথাবার্তার ধরন খেয়াল করুন। বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আপনি আমাদের এলাকায় একজন লোক পাঠিয়েছেন, সে বলছে যে আপনি নাকি দাবি করেন আল্লাহ আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে সত্য বলেছে। বেদুইন তখন প্রশ্ন করল, তাহলে বলুন তো আসমানকে সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ। বেদুইন আবার প্রশ্ন করল, জমিনকে সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আল্লাহ। বেদুইন এবার তৃতীয় প্রশ্ন করল, পাহাড় পর্বত এবং এগুলোর নিচে যা আছে সেগুলো কে সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। এবার বেদুইন উপসংহারে আসলো, সে বলল, তার শপথ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তা সমুন্নত করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি পাহাড় পর্বত এবং এর ভেতরের সব কিছুকে সৃষ্টি করেছেন, বলুন আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বেদুইনের কথোপকথনটা একটু খুঁটিয়ে দেখুন। এই বেদুইন উচ্চশিক্ষিত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সরাসরি মুহাম্মদ হিসেবে সম্বোধন করেছিল। আল্লাহর একজন রসুলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞানটুকুও তার ছিল না, কিন্তু সে জানত যে এই আসমান জমিন পাহাড় এবং পর্বতের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে সে এটা জানত? কারণ নিজের ফিতরাহ থেকে সে বুঝতে পেরেছিল যে এই সব সৃষ্টির একজন স্রষ্টা আছেন। এবার তাকানো যাক কিছু বুদ্ধিবৃত্তিক প্রমাণের দিকে। ইমাম আহমদ রহমাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন, ডিমের কথা চিন্তা করো, ডিম আকারে ছোটোখাটো কিন্তু শক্তিশালী দুর্গের মতো। দরজা নেই, জানালা নেই, ভিতরে ঢোকার কোনো পথও নেই, এমনকি বাতাস চলাচলেরও কোনো রাস্তা নেই। বাইরের দিকে ডিমের খোসা চকচকে রূপার মতো, আর ভেতরের কুসুম জল জলে স্বর্ণের মতো। একদিন হঠাৎ করে এই ডিম ফেটে যায়, তারপরে আবরণ ভেদ করে অপূর্ব এক সৃষ্টি বেরিয়ে আসে, যা শুনতে পায় এবং দেখতে পায়
এই সৃষ্টি তখন মিষ্টি সুরে গান গাইতে গাইতে যমুনের বুকে হেঁটে বেড়ায়। এসব কিছুই ঘটে এক আবদ্ধ ডিমের খোলসের ভেতর থেকে। আল্লাহ সুবহানাহুয়া তাআলা ছাড়া অন্য কেউ কি এমন কিছু সৃষ্টি করতে পারে? আল্লাহ সুবহানাহুয়া তাআলা কোরআনে প্রশ্ন করেছেন, আইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? আল্লাহর অস্তিত্ব বোঝানোর জন্য ইমাম শাফেঈ রহমাহুল্লাহ কি উদাহরণ দিয়েছে দেখুন। তিনি তুত গাছের পাতার উদাহরণ দিয়েছিলেন। গজলা হরিণ, সাধারণ হরিণ, ভেড়া, মৌমাছি, অনেক ধরনের প্রাণী পাতা থেকে খায়, কিন্তু সবগুলো প্রাণী থেকে আপনি ভিন্ন ভিন্ন জিনিস পাবেন। গজলা হরিণের কথা ধরুন, তার কাছ থেকে আপনি পাচ্ছেন মেষ্ক। আসলে খাঁটি মেষ্ক আসে পূর্ণবয়স্ক গজলা হরিণের পেট থেকে। অর্থাৎ আমার যতদূর মনে পড়ে এই মেষ্ক থাকে গজলা হরিণের জননেন্দ্রিয় অর্থাৎ নাভির মাঝ বরাবর একটি জায়গায়। আজকে আমরা অনেক দাম দিয়ে যে মেষ্ক কিনি সেগুলো আসলে মেষ্ক না, খাঁটি মেষ্ক পাওয়া যায় গজলা হরিণ থেকে। আবার দেখুন, রেশম পোকাও এই একই গাছের পাতা খায়, কিন্তু সে আপনাকে দেয় রেশম। ওদিকে মৌমাছিও একই পাতা খায়, কিন্তু তার কাছ থেকে আপনি পাচ্ছেন মধু। ভেড়া আর গরুও একই পাতা খাচ্ছে, কিন্তু তার কাছ থেকে আপনি পাচ্ছেন দুধ। সবগুলো প্রাণী একই গাছের পাতা খাচ্ছে, কিন্তু কেউ দিচ্ছে মধু, কেউ দুধ এবং মাংস, কেউ দিচ্ছে সিল্ক, আবার কেউ দিচ্ছে মেষ্ক। যদি কোনো সৃষ্টিকর্তা না থাকতেন, যদি এর পিছনে একজন কারিগর না থাকতেন, যদি সব কিছু র্যান্ডমলিই ঘটত, তাহলে একই গাছের পাতা নির্যাস থেকে একই জিনিস বের হতো। সবগুলো প্রাণী একই রকম জিনিস উৎপন্ন করত। তুত গাছের পাতা খেয়ে রেশম পোকা রেশম আর মৌমাছি মধু উৎপন্ন করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুনু আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, এটি আল্লাহর কারিগরি যিনি সব কিছুকে করেছেন সুসংহত। আল আকিদা আত তাহাবিয়াতে ইমাম আবু হানিফার একটি কাহিনী এসেছে, আমরা এটি পড়েছিলাম শায়েখ সফর আল হাওয়ালির কাছে। আমার মনে আছে পড়ানোর সময় তিনি এই ঘটনার বিশুদ্ধতা নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন, কারণ এই বর্ণনা অনুযায়ী ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ একদল লোক আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ করেছিল। শায়খ সফর আল হাওয়ালির সন্দেহটা এখানেই, খিলাফার ভূমিতে কিভাবে একদল লোক আল্লাহর অস্তিত্বের ব্যাপারে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখায়। তবে এ ব্যাপারে আরও বিশদভাবে পড়ার পর আমার মনে হয়েছে এ লোকগুলো সম্ভবত কদরিয়াহ ছিল। কদরিয়াহ হলো একটি বাতিল ফিরকা, তাকদীরের ব্যাপারে সঠিক আকিদা থেকে এরা বিচ্যুত হয়েছে। ইমাম আবু হানিফাকে যারা প্রশ্ন করেছিল তারা সম্ভবত কদরিয়াহ ছিল। আরেকটি সম্ভাবনা হলো যে এরা হয়তো মুতাফালাসাফা বা দার্শনিক ফিরকার ছিল। সেই সময়ে এই ফিরকার বেশ দৌরত্ব ছিল, নিজেদের সীমিত জ্ঞান বুদ্ধি দিয়ে এরা কুরআন সুন্নাহকে মাপতে চাইত। কাজেই যারা ইমাম আবু হানিফাকে আল্লাহর অস্তিত্বের প্রমাণের ব্যাপারে প্রশ্ন করেছিল তারা কদরিয়াহ বা মুতাফালাসাফাহ হয়ে থাকতে পারে, কারণ এই দুই ফিরকার মধ্যে এই বিষয়ে বেশ কিছু সাদৃশ্য ছিল। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর ঘটনাটি শুনুন। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর কাছে এক লোক আসলো দজলা নদী পাড়ি দিয়ে। এ লোকটি ছিল আহলুস সুন্নার একজন। লোকটি অভিযোগ করে বসল, নদীর ওই পারে একদল লোক আছে যারা আপনার সাথে আল্লাহর অস্তিত্ব নিয়ে বিতর্ক করতে চায়, তারা আপনাকে চ্যালেঞ্জ করেছে। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ বললেন, ঠিক আছে, তাদেরকে জানাও অল্প কিছুক্ষণের মধ্যে নদী পার হয়ে আমি তাদের কাছে পৌঁছে যাব। লোকটি খুশি মনে ফিরে গেল, সবাইকে জানিয়ে দিল যে আবু হানিফা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি রওনা দিয়েছেন, শীঘ্রই এসে পৌঁছাবেন। জনতা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল, কিন্তু অনেক সময় পার হওয়ার পর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আসলেন না। বেলা বাড়তে বাড়তে দুপুর হয়ে গেল, সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। তারপর দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তবু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আসছেন না। রাতের প্রথম প্রহরও পার হয়ে গেল, তবুও তার দেখা নেই। বিরুদ্ধ পক্ষের লোকজন এবার হাসি ঠাট্টা করতে শুরু করল। মুসলিমরা চিন্তায় পড়ে গেলেন, কারণ তারা খুব ভালো করেই জানতেন আবু হানিফা এক কথার মানুষ, কথা দিলে যে কোনো মূল্যেই তিনি সেই কথা রাখেন। কাজেই তিনি নিশ্চয়ই কোনো কঠিন বিপদে পড়েছেন, যে কারণে তিনি এখনও আসছেন না। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা যখন এসে পৌঁছালেন তখন মধ্যরাত পার হয়ে গেছে। সবাই তাকে প্রশ্ন করা শুরু করল, কি হয়েছিল আপনার, আপনি কেন দেরি করলেন, কোনো সমস্যা হয়েছিল কি? এবার ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কথা শুরু করলেন। তিনি বললেন, আচ্ছা, আমি যদি বলি এখানে আসার সময় নদীর তীরে এসে আমি কোনো মাঝি বা নৌকা পেলাম না, তখন আমি দেখলাম গাছ থেকে কিছু ডাল আপনাআপনি বের হয়ে আসলো, তারপর সেগুলো নিজে নিজে থেকেই নিখুঁতভাবে তক্তাতে পরিণত হলো, তারপর পানির নিচ থেকে পেরেক বের হয়ে আসলো, পেরেকগুলো নিজে নিজে তক্তায় গেঁথে গেল, তারপর তক্তাগুলো নিজে নিজে জুড়ে গিয়ে একটি নৌকার আকৃতি নিল, তারপর নৌকার ছিদ্রগুলো নিজে নিজেই বন্ধ হয়ে গেল, তারপর নৌকাটা নিজে নিজেই পানিতে ভেসে পড়ল, তারপর আবার এপারে এসে নৌকা সুন্দর মতো ঘাটে ভিড়ল। আমি যদি এমন বলি তোমরা কি বিশ্বাস করবে? যারা বিতর্কের জন্য চ্যালেঞ্জ করেছিল একথা শুনে তারা হাসতে শুরু করলো। আরে এমন হওয়া তো অসম্ভব, কারিগর ছাড়াই এভাবে নিজে নিজে নৌকা তৈরি হয় নাকি? অসম্ভব, এই লোক পাগল নাকি? অথচ তাকে বলা হচ্ছে সবচেয়ে বড় আলিম, তার মাথা কি খারাপ হয়ে গেছে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবার বললেন, কোনো কারিগর ছাড়া সামান্য একটি নৌকা যে তৈরি হতে পারে এটাই তোমরা বিশ্বাস করতে পারছো না? তাহলে তোমরা কিভাবে বিশ্বাস করো যে বিশাল মহাবিশ্ব, চাঁদ, সূর্য, নক্ষত্র, পাহাড় পর্বত, সমুদ্র এইসব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? কারিগর ছাড়া নৌকা সৃষ্টি হয়েছে এটা তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়? তাহলে স্রষ্টা ছাড়াই বিশাল মহাবিশ্ব তৈরি হয়েছে সেটা কিভাবে তোমরা বিশ্বাস করো? আসলেই তো, আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, এই ঘর বাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট, কোনো কিছু কি শূন্য থেকে নিজে নিজে তৈরি হতে পারে? আপনি এমন কথা বললে লোকে আপনাকে পাগল বলবে, কিন্তু মানুষ তাহলে কিভাবে বলে যে এই মহাবিশ্ব শূন্য থেকে নিজে নিজে তৈরি হয়েছে? দ্বিধা দ্বন্দ্ব সংশয় প্রতিরোধ করার জন্য তাওহীদ আর রুবুবিয়্যার জ্ঞান জরুরি। শয়তান যখন আপনাকে ওয়াসওয়াসা দিবে, যখন সে অন্তরে সংশয় তৈরি করার চেষ্টা করবে, তখন তাওহীদ আর রুবুবিয়্যাহ এর জ্ঞান দিয়ে আপনি তাকে কাবু করবেন। আপনি তখন তাকে এই জ্ঞান দিয়েই হারাবেন। যখন মনে দুশ্চিন্তা আসবে, যখন বালা মুসিবত বেড়ে যাবে, তখন সব ভুলে একাগ্র চিত্তে আল্লাহকে ডাকুন, তার বরত্বের কথা ভাবুন, তিনিই আধার দূর করে দেবেন। কয়েক সপ্তাহ আগের একটি ঘটনা বলি। একটা কাজে আমি অন্য এক শহরে গিয়েছিলাম। সেখানে এক ভাই আমাদের একটি ট্রিপে নিয়ে গেলেন, জাহাজে চেপে শহর দেখার ট্রিপ। আমরা চমৎকার একটি জাহাজে উঠলাম। সেদিন খুব ঠান্ডাও পড়েছিল আর আমাদের একটু দেরিও হয়ে গিয়েছিল। আমরা ছাড়া আর কেউ সেখানে ছিল না। ট্রিপটা ছিল এক ঘন্টার মতো। জাহাজটা শহরের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল আর আমাদের সাথে থাকা গাইড শহরের বিভিন্ন স্থাপত্যকর্ম আর দালান কোঠার খুঁটি নাটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানাচ্ছিল। শহরের এক এক বিল্ডিং এক এক স্টাইলে, এক এক ধাঁচে বানানো, প্রত্যেকটির নানান বিশেষত্ব। এভাবে ঘুরতে ঘুরতে আমরা একটি ছোট্ট গাছ দেখতে পেলাম। গাইড তখন সবাইকে অনুরোধ করলো এই গাছটার প্রতি মনোযোগ দিতে। তারপর সে বলল, 13 বছর ধরে আমি গাইডের কাজ করছি, এত সব বিল্ডিংয়ের জটিল সব নকশা আমার কাছে পরিষ্কার, কিন্তু কিভাবে নিরেট সিমেন্টের উপর এই গাছ জন্মালো আজও আমি সেটা বুঝতে পারিনি। 13 বছর ধরে আমি এ রহস্যের জট খোলার চেষ্টা করছি কিন্তু পারছি না। সুবহানাল্লাহ, এই হলো আল্লাহর সৃষ্টির মহিমা। আল্লাহর সৃষ্টির দেখে অবাক হয়ে এই কথাগুলো তার মুখ থেকে উচ্চারিত হয়েছে। এজন্যই আমরা আকীদা শিখি, অন্তরকে সজীব করতে, ঈমানকে মজবুত করতে আকীদা নিয়ে ব্যাপক পড়াশোনা করা উচিত। আকীদার জ্ঞান আপনার ঈমানকে চাঙ্গা করবে, অন্তরের সংশয়ে দ্বিধা দ্বন্দ্ব দূর করবে, আর যখন আপনি এগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, তখন ঈমানের এক নতুন স্তরে পৌঁছবেন। যখন আপনি সব সংশয়ের প্রতিরোধ করবেন এবং অন্তরে তাওহীদ ধারণ করবেন, তখন আপনার তাওহীদ পৌঁছবে ঈমানের স্তরে, আর এই স্তর পার হতে পারলে আপনি পৌঁছবেন ইহসানের স্তরে। এমন অবস্থায় যখন আপনি দোয়া করবেন, তখন আপনি অবশ্যই বিশ্বাস করবেন যে আপনি নিজের রবের সাথে কথা বলছেন। তখন আপনার দোয়াতে প্রাণ থাকবে। আপনি তখন নিশ্চিতভাবে জানবেন, মরুভূমির বুকে কিংবা সিমেন্টের উপরে যে আল্লাহ গাছ জন্মাতে পারেন, সেই আল্লাহ আপনাকে যে কোনো কিছু দিতেও পারেন। অসম্ভবকে সম্ভব করা তার জন্য কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون من جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بيت البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون
বলতো কে সৃষ্টি করেছেন নবমণ্ডল ও ভূমণ্ডল এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন পানি? অতঃপর তা দ্বারা আমি মনোরম বাগানও সৃষ্টি করেছি, তার বৃক্ষাদি উৎপন্ন করার শক্তিই তোমাদের নেই। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তারা সত্য বিচ্যুত সম্প্রদায়। বলতো কে পৃথিবীকে বাসোপযোগী করেছেন এবং তার মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থিত রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন?
অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই তা জানে না। বলতো, কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন? সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই চিন্তা করো। এক বেদুইনকে একবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ যে আছেন এটা তুমি কিভাবে জানলে? বিশুদ্ধ ফিতরাতের অধিকারী সরল মনা সেই বেদুইন উত্তরে বলল, এই যে দেখো উটের বিষ্ঠা আর ওই যে দেখো গাধার বিষ্ঠা, এগুলো থেকেই প্রমাণিত হয় এখানে উট আর গাধা ছিল, আর বালিতে থাকা পায়ের ছাপ দেখে বোঝা যায় যে এখানে একজন পথিক ছিল। তাহলে এত নক্ষত্র ভরা আকাশ আর এই বিশাল সমুদ্র কি প্রমাণ করে না যে একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আছেন? আলহামদুলিল্লাহ, এই আলোচনার মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম দর্স শেষ করলাম।